ভবেশিয়া বরিশয়ে সুধা অনুপম হৃদয়ে পশিলক কর কানের ভিতর দিয়ে মরমে পশিলক কান কানের ভিতর দিয়ে মরমে হৃদয়ে প্রবেশ করে এই শব্দ তরঙ্গ কর্ণরথ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম কৃষ্ণ নাম ধরে কত বল বিষয় বাসনা নলে মোর তৃপ্ত সদা মোর চিত্ত সদা জলে রবিতপ্ত মরুভূমি সব তা হরিনাম রূপগোস্বামী লিখছেন যখন এই হরিনাম আমি জিব্বায় কীর্তন করি অসংখ্য জিব্বা পেতে ইচ্ছে করে এই হরিনাম যখন জিব্বা থেকে কানে প্রবেশ করে অর্বুদ কান পাওয়ার ইচ্ছা করে এই কানের ভিতর দিয়ে কোথায় যায় হৃদয়ে চেত প্রাঙ্গনের সঙ্গিনী বিজিয়েতে সর্বে ইন্দ্রিয়ানাম কৃতি যখন এই শব্দ তরঙ্গ কানের ভিতর দিয়ে হৃদয়ে যায় তখন হৃদয়ের সমস্ত বহির্মুখতা গুলোকে সব অন্তর্মুখী করে দেয় ভিতরে আমার মন চঞ্চল এদিক ওদিক ছুটছে যখন হরিরাম সুধা প্রবেশ করলো সব বহির্মুখতা সব অন্তর্মুখী করে দিল স্তিমিত করে দিল আমার মনে পড়ছে আমরা যে সময় আমরা পুরীতে এসেছি এটা হচ্ছে চাতুর্মাসের সময় তাই কি না চাতুর্মাস চলছে আর চাতুর্মাসের নিয়ম হচ্ছে বর্ষাকাল থাকে আর এই বর্ষাকালে সবাই যে যার জায়গা থেকে ঘরে ঢুকে যায় বাইরে যারা ঘরে ঢুকে যায় তাই না বর্ষা হলে কি করে ঘরে ঢুকে তাই এই চার মাস ও সাধু সন্তরা তারা কি করে অন্তর্মুখী হবে সবকিছু বাদ দিয়ে বসে বসে কৃষ্ণ কথা শুনবে এই রকম সাধুরা তারা এক জায়গায় থাকে যেমন আমরা ভাগবতে দেখেছি নারদ মুনি কৃপা পেলেন সেই মহন্তদের কাছ থেকে তারা এই চাতুর্মাসে এক জায়গায় বসে তারা হরি কথা শ্রবণ করত আলোচনা করত মহাপ্রভু এই চাতুর্মাসের সময় দক্ষিণ ভারতের বেঙ্কট ভট্টের বাড়িতে চার মাস এক জায়গায় অবস্থান করতেন করেছিলেন এই চাতুর্মাস হচ্ছে যেরকম বর্ষাকালে সব ভিতরে ঢুকে যায় চাতুর্মাস মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে সব ভিতরে ঢুকিয়ে এক কৃষ্ণ কথাকে নিয়োজিত করা দরকার এটা হচ্ছে এই চাতুর্মাস এই জন্য এই চাতুর্মাসে দেখবে বিভিন্ন জায়গায় সাধু সন্তরা তারা চলাচল করে না এক হচ্ছে বর্ষাকালে চলতে ফিরতে অসুবিধা এই জন্য চাতুর্মাসে তারা এক জায়গায় থাকে থেকে কি করে এক জায়গায় থেকে তারা এই কৃষ্ণ কথা আলোচনা করে এই অন্তর্মুখী করে তাই বলছে চেত প্রাঙ্গনের সঙ্গে বিজেতে সর্বে ইন্দ্রিয়ানাম কৃতে আমার এই হরিনাম যখন হৃদয়ে প্রবেশ করে তখন হৃদয়ের সমস্ত বহির্মুখতাকে সব অন্তর্মুখী করে যায় নো জানে কি জানে কি অমৃত মৃতম কৃষ্ণেতি বর্ণদয়াম কত অমৃত দিয়ে এই কৃষ্ণ এই কথা দুটি তৈরি হয়েছে কৃষ্ণ এর ভিতর যে কত অমৃত দিয়ে এটা তৈরি হয়েছে ন জানে কে জানে কত অমৃত এই কৃষ্ণ নামের ভিতরে আছে কিন্তু আমাদের সেরকম লাগছে কৃষ্ণ নাম করলে করতে ইচ্ছে করে না ঘুমাতে ইচ্ছে করে জপমালা হাতে নিলেই ঘুমাতে ইচ্ছে করে আমরা অনেক সময় প্রশ্ন করি যে হরিনাম তো কত গুণগান করা আছে কিন্তু হরিনাম করার সময় কি আমাদের আনন্দ হয় না হরিনামটা শেষ হলে আনন্দ হয় কোন সময় আনন্দ হয় ষোলমালা শেষ হলো ষোলমালা শেষ হয়ে গেছে বিরাট মাথার একটা বোঝা কমে গেছে এই মনে হয় এখন আমি টিভি দেখতে পারি মোবাইল টিপতে পারি ষোলমালার জপ সে আর যখন জপ করছি হরে কৃষ্ণ কত কষ্ট আজকে সকালে জপের সময় দেখবেন অন্য সময় ঘুরতে ফিরতে অত কষ্ট হবে না, এক জায়গায় বসে মনটা কৃষ্ণকে লাগিয়ে যদি জপ করার চেষ্টা করে দেখবেন কত কষ্ট, তাই কি না? খাওয়ার সময় অত কষ্ট, সমুদ্রের পাড়ে ঘুরতে কষ্ট, কোন জায়গায় অত কষ্ট নাই, যত কষ্ট এই দুই ঘন্টায় দেখবেন সত্যিকারে যদি বিচার করে দেখেন যদি কষ্ট হয়, এতে তো আনন্দ হওয়ার কথা। আর বারবার আমরা সাক্ষী মালা দেখি, ষোলো মালা হলো হলো, কখনো আবার এও চিটিং করি মনে হয় টানতে ভুলে গেছি। এই হচ্ছে আমাদের দশা, কেন আমাদের অনর্থ আছে সেই জন্য হরি নামে যে টেস্ট সেটা বোঝা যাচ্ছে না। যেমন মিশ্রি মিষ্টি, কিন্তু জন্ডিস রোগীদের জন্য নয়, তা আমরা হচ্ছে জন্ডিস রোগগ্রস্ত রোগ, সেই জন্য হরি নামের যে মিষ্টতা উপলব্ধি হচ্ছে না। কিন্তু জোর করে করে অনিচ্ছা সত্ত্বেও এক জায়গায় বসে যদি জপ করব, করতে 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 কি হবে, এই ভব ব্যাধি জন্ডিস রোগ সেরে যাবে, হরি নামের যে মিষ্টতা সেটা একদিন আসবে। তখন রূপ গোস্বামী পাদের শ্লোকের সঙ্গে জীবনের মিল খুঁজে পাব, চেষ্টা করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে করতে পারফেকশনটা আসবে, এমনি আসবে না, হঠাৎ করে এসে যাবে না। রূপ গোস্বামীর এই শ্লোকটা মহাপ্রভু এত প্রশংসা করেছেন, মুকুটমণি করেছেন, হ্যাঁ সবাইকে ডেকে ডেকে দেখছেন, দেখাচ্ছেন দেখো রূপ গোস্বামী কত উন্নত শ্লোক বলেছে, কত উন্নত হরি নামের এত মাহাত্ম বলেছে যা কোথাও সাধারণত পাওয়া যায় না সেই শ্লোক। এভাবে রূপ গোস্বামী পুরীধামে সিদ্ধ বকুলে কিছুকাল অবস্থান করে রূপ গোস্বামী পাদ তিনি আবার চলে গেলেন বৃন্দাবনে, সেখানে মহাপ্রভু পুরীধামে বিভিন্ন লীলা করতেন। জ্ঞান উঠছে নাকি কিছু বেশি হয়ে যাচ্ছে? হরে কৃষ্ণ, ঠিক আছে। তা মহাপ্রভু এখানে থাকতেন প্রায় দিন, টোটা গোপীনাথে যেতেন, অন্তিমের সময় নিজে দশ আস্বাদন করতেন, অনেক কোন লীলার দিকে যাব ভাবছি। তা ঠিক আছে, একদিক থেকে আসি, টোটা গোপীনাথে প্রায় যেতেন, গদাধরের কাছে ভাগবত কথা শুনতেন আমরা বলেছি। একদিন নিত্যানন্দ প্রভু এসেছেন, শুনেছেন যে গোপীনাথ প্রকট হয়েছেন, তিনি বাংলা থেকে এসেছেন, সুন্দর সরু চাল নিয়ে এসেছেন, আর গোপীনাথের জন্য কিছু বস্ত্র নিয়ে এসেছেন, আর বস্ত্র নিয়ে তিনি গদাধরকে দিলেন, গদাধরকে দিয়ে বললেন, গদাধর এই গোপীনাথের জন্য সুন্দর চাল এনেছি, চাল দিয়ে রান্না করো গোপীনাথ, আর এই যে কাপড় এনেছি গোপীনাথকে পরাও। নিত্যানন্দ প্রভু বাংলা থেকে নিয়ে এসেছেন, গদাধর সুন্দর করে সেই সরু চাল গোপীনাথের জন্য রান্না করেছেন, বস্ত্র পরিয়েছেন গোপীনাথকে, তারপরে আবনা শাক, আবনা শাক মানে যে শাক বলতে হয় না এমনি মাঠে ঘাটে হয়, সেই আবনা শাক গদাধর এনেছেন, তা রান্না করেছেন, আর গাছের কি তেঁতুল পাতা দিয়ে টক করেছেন, এভাবে সুন্দর রান্না করে গোপীনাথকে ভোগ লাগিয়েছেন। নিত্যানন্দ প্রভু বলছেন আমি গোপীনাথের প্রসাদ পাবো, ভোগ লাগাও, রান্না সুন্দর রান্না বান্না করেছেন। আসলে বর্তমান সময়ের জিনিস খেলে মরতে হবে না খেলেও মরতে হবে, এরকম হয়েছে যে সার দিয়ে দিয়ে এত অবস্থা, সার না দিলেও তারপরে পটল অন্যান্য সবজি তার ভিতরে যে কেমিক্যাল যা দিচ্ছে, অথবা বেগুনি যা কেমিক্যাল দিয়ে রাতারাতি বড় করে দিচ্ছে, ভেন্ডি বড়, এইসব খেলে মৃত্যু, আবার না খেলে খুদার জ্বালায় মরতে হবে, উপায় নেই, বাঁচার উপায় এই অবস্থা। আগে কত সুন্দর ছিল, আবনা শাক, কোন সার নেই, তেঁতুল গাছের পাতা, সার আছে, কিছু সার নেই, কিছু কেমিক্যাল স্প্রে করাও নেই, এসব সুন্দর চাল রান্না করে যখন গোপীনাথকে দিয়েছেন, গোপীনাথ গ্রহণ করেছেন সেই প্রসাদ, নিত্যানন্দ প্রভুকে যখন দেবেন, হঠাৎ মহাপ্রভু হরিবল হরিবল বলতে পৌঁছে গেছে, বলছে গদাধর এ তোমার কি ভাব, তুমি আমাকে একটু ডাকলে না, নিত্যানন্দ প্রভুর আনা চাল আর এই গোপীনাথের প্রসাদ, একে আমার একটু অধিকার নেই, তুমি আমাকে বাদ দিয়ে একা একা নিতাইকে খাওয়াচ্ছ, দাদাকে খাওয়াচ্ছ, আর আমি কি বাদ, এর থেকে আমি কি বঞ্চিত, আমি কি অপরাধ করেছি যে আমি গোপীনাথের প্রসাদ থেকে নিত্যানন্দ প্রভুর আনিত চাল সেখান থেকে আমি বঞ্চিত হব। না প্রভু আপনি বসুন, আপনি বসুন, সঙ্গে সঙ্গে গদাধর মহাপ্রভুকে বসালেন, প্রসাদ সেবা করালেন, আনন্দ হলো সেখানে। আসলে আরো একটা বর্ণনা আছে, যখন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ পাওয়ার জন্য, তার স্ত্রী সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রী অনেক সুন্দর সুন্দর রান্না করেছেন, রান্না করে মহাপ্রভুকে প্রসাদ দিচ্ছেন, আর এদিকে সার্বভৌম ভট্টাচার্য দরজার সামনে লাঠি নিয়ে বসে আছেন। কেন, জামাই অমোঘ আছে, ও খুব নিন্দামন্ত করতে ভালোবাসে, আর জানে মহাপ্রভুকে সেবা করাচ্ছি আর দেখি উল্টা পাল্টা কিছু বলে দিতে পারে, এই জন্য জামাইকে মারার জন্য লাঠি নিয়ে বসে আছে, জামাই মারা শ্বশুর, তা লাঠি নিয়ে বসে আছে যাতে অমক সার্বভৌমের জামাতা সে যেন ঢুক না ঢোকে। মহাপ্রভুকে অনেক প্রকারের সেবা দিচ্ছেন, মহাপ্রভু বলছে এত পাবো না, বলছে কি প্রভু আপনি জগন্নাথে আপনি 56 বার খান, এত খান, আপনি গোবর্ধন ধারণ লীলাতে অন্নকূট মহোৎসব হয়েছে কে খেয়েছে, আপনি তো খেয়েছেন, তা আপনি ওখানে এত খেতে পারেন, সেই তুলনায় আমার বাড়িতে তো অল্প কিছু, খান খান তো খান। এইভাবে খুব আদর করে যুক্তি দিয়ে প্রসাদ পরিবেশন করছেন, এদিকে পরিবেশন একটু এইদিকে খেয়াল করতে যে সার্বভৌম তার স্ত্রী পরিবেশন করছে, উনি ওইদিকে খেয়াল করতে যে হুক করে জামাই ঢুকে গেছে, অমক ঢুকে গেছে, ঢুকে যে বলো বাবা সন্ন্যাসী দশজনের খাবার একা খাচ্ছে, বাবা এই খাবারে 10 খেতে পারে তাদের পেট ভরে, একা খেয়ে নিচ্ছে, আর শ্বশুর মশাই সার্বভৌম দেখে যে জামাই ঢুকে গেছে, তাকে লাঠি নিয়ে তাড়া, আর সে দৌড়তে দৌড়তে সে পালিয়ে গেছে অনেক দূর পর্যন্ত, তাড়া করে নিয়ে গেছে কাকে, অমককে জামাইকে, তারপরে আর ধরতে না পেয়ে সে পালিয়ে গেছে, আর মাথায় হাত দিচ্ছে, মাথায় আঘাত করছে, হাই কি হলো, যার ভয় পাচ্ছিলাম সেই এসে মহাপ্রভুকে এরকম বলে গেল, মহাপ্রভু নিন্দা করলো, মহাপ্রভু ক্ষমা করুন, আসলে বলছে না না ঠিক কথা বলেছে না, মা সারণ ভট্টাচার্য তো খুব দুঃখিত, ভাবছে কি করি, হয় তাকে মেরে ফেলা উচিত কারণ নিন্দা করেছে, না পারলে নিজে আত্মহত্যা করা উচিত, তারপরে আবার ভাবছে সেও ব্রাহ্মণের শরীর আর আমিও ব্রাহ্মণের শরীর, কোনোটাই মারা ঠিক নয়, তাহলে কি করি? এরকম খুব দুঃখ পেয়ে দুই দিন না খেয়ে আছে। গোবিন্দ দুই দিন পরে গোবিন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কি খবর সার্বভৌমের, কি খবর? বুঝতে পেরেছে সার্বভৌম খুব দুঃখ পেয়েছে জামাইয়ের ব্যবহারে। গোবিন্দ বলছে, প্রভু কি বলবো, সার্বভৌম ভট্টাচার্য উনি এই যে ঘটনা হয়েছে তারপর থেকে দুই দিন একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, একদম উপবাস আছেন, খাওয়া দাওয়া করছেন না। আর ওই যে অমর যে আপনাকে নিন্দা করেছে, তার বিসূচিকার রোগ হয়েছে, তার কলেরা হয়েছে, মরার মতন হয়ে গেছে। হ্যাঁ, কলেরা হয়েছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দেখুন কত দয়ালু, যে মহাপ্রভুকে নিন্দা করেছে উল্টা পাল্টা বলেছে, মহাপ্রভু তার খবর নিচ্ছে। আর তার যখন এই কলেরা রোগ হয়েছে শুনতে পেরেছে, মহাপ্রভু তুরন্ত দৌড়ে চলে গেছে, দেখছে সেই অমর সার্বভৌমের জামাতা সে একদম অন্য বাড়িতে চলে গেছে, সেখানে কলেরা হয়েছে, সেখানে মহাপ্রভু পৌঁছে গেছে। যে ব্যক্তি একজন শুয়ে পড়েছে একদম বড় বড় অবস্থা, মানে মরার মতন হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে হয়তো আর থাকবে না। তখন মহাপ্রভু কি করেছেন, তার বুকে এরকম হাত দিয়েছেন, অমর তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের হৃদয়ে এরকম হিংসা থাকা উচিত নয়, যে জায়গায় ভগবান থাকার কথা সেই জায়গায় এই নোংরা জিনিস কেন রেখেছ, এই হিংসা দেশ কেন রেখেছ। এর থেকে বোঝা যায় আমরা যারা ভক্তি জগতে এসেছি এই জায়গাটাকে নোংরা রাখা উচিত নয়, যেখানে নোংরা কি বললেন মহাপ্রভু, হিংসা, অপরকে হিংসা করা। আমরা বাইরের জগতের লোককে হিংসা করি, আবার ভক্তি জগতে এসে কেউ যদি একটু ভারমার্থিক উন্নতি হয় তাদেরকে আমরা হিংসা করতে শুরু করি। হ্যাঁ, ও বড় ভক্ত হয়ে গেছে, উল্টা পাল্টা। ভক্তি জগতে হিংসার আশ্রয় নেই, হিংসার জায়গা নেই। ছয়টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছয়টা জিনিসের ভিতরে পাঁচটা জিনিসকে ট্রান্সফার করে কাজে লাগানো যায়, কিন্তু একটা জিনিসকে কোনো কাজে লাগানো যায় না, তাকে একটা উপরে সমুদ্রের জলে ফেলে দিতে হয়, সেই জিনিসটা কি, হিংসা। পর সুখে দুঃখী, পরের সুখ দেখে দুঃখ মনে করে, এত এত ভালো আছে নিজের কষ্ট হচ্ছে, আর পরের দুঃখে সুখী, কাউকে যদি দুঃখিত দেখে, হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে, একে বলা হয় হিংসা। কিন্তু ভক্তি জগতে হিংসার স্থান নেই, বরঞ্চ কাউকে যদি আপনি উপরে তুলবেন, যেমন আমি দোতলায় আছি, কাউকে ঠেলে ঠেলে যদি তিনতলায় উপরে উঠাইনি আমি কোথায় থাকবো, আমাকেও তিনতলায় যেতে হবে, তাহলে আমি উঠে গেলাম। আর কাউকে হিংসা করে যদি ঠেলে ঠেলে নিচে নামাই আমি কোথায় নামবো, আমাকে নিচে নামতে হবে। সেই জন্য ভক্তি জগতে যদি উন্নত হতে চাই অপরের ভালো চিন্তা করতে, সব সময় অপরের ভালো, তার ভালো, অপরের ভালো চিন্তা করলেই মনের ভিতরে ভালো আসবে। আপনি দেখবেন কাউকে হিংসা করলেন, যাকে হিংসা করলেন সে কতটা এফেক্টেড হলো জানি না, কিন্তু আপনি এফেক্টেড হলেন কিনা, আপনার ভিতরটা জ্বলতে লাগলো কিনা, কারোর প্রতি হিংসা করে দুটো চারটে গালি জুড়ে দিলেন, কষ্টটা কে পেল, আমি পেলাম, আমি যে হিংসা করলাম, আমি যে গালি দিলাম, আমি যে তার প্রতি রাগান্বিত হলো, ভিতরটা তো আমার চললো, তার কি হলো কে জানে। অনেক সময় দেখা যায় সে লোকটা শুনছে না, আমি আমার ঘর থেকে তার উদ্দেশ্যে 14 ক্রোশ উদ্ধার করে দিচ্ছি, কার ক্ষতি হচ্ছে, কষ্টটা কে পাচ্ছে, ভিতরটা কার চলছে যে বলছে, তাই না। এই জন্য হিংসা মানে ভিতরটা জ্বলবে, আর যেখানে আগুন সেখানে ভজন নেই, যে আগুন জ্বলবে ভজন হবে না। কিন্তু আপনি অপরের ভালোর চিন্তা করুন, সে আপনার খারাপ চিন্তা করে করুন, কিন্তু আপনি যদি তার খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করুন, দেখবেন আপনার ভিতরটা কত ভালো লাগবে, আর সেখানে ভজনের অনুকূল হবে, ভজন সেখানে স্থান পাবে, কিন্তু যেখানে হিংসা সেখানে ভজন হবে। তাই মহাপ্রভু এই অমোঘের বুকে হাত দিয়ে বললেন, আরে অমোঘ, তুমি তো ব্রাহ্মণ, এই হৃদয়ে তো নিষ্কপট কপট, এখানে তো অহংকার হিংসা থাকার কথা নয়, এই রকম জায়গায় এই রকম খারাপ জিনিসকে কেন জায়গা দিয়েছ? ওঠো অমোঘ, ওঠো। অমোঘকে উঠিয়ে দিলেন আর অমোঘ ভালো হয়ে গেল, মহাপ্রভুর কৃপায় অমোঘ ভালো হয়ে গেল। আমরা তো ভালো হতে পারছি না, আমাদের ভিতরে থেকে গেল হিংসা, আমাদের ভিতরে থেকে গেল পরের দুঃখে দেখে সুখী হওয়া, পরের হিংসা। আমাদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে, ভিতরটাকে হিংসা মুক্ত করতে হবে। অন্য পাঁচটা জিনিস তাও ট্রান্সফার করা যায়, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ট্রান্সফার করা যায়। কোথায় ট্রান্সফার করবো? কাম কৃষ্ণ কর্মার পণে, আমার কামনা আছে কৃষ্ণের কাজ করার জন্য, কৃষ্ণের ইচ্ছা পূরণ করার জন্য চেঞ্জ করতে হবে। কাম কৃষ্ণ কর্মার পণে, ক্রোধ আছে, ভালো খেতে না পারলে ক্রোধ করি, ভালো সুযোগ সুবিধা না পেলে ক্রোধ হয়, কিন্তু ক্রোধটা হবে ক্রোধ কৃষ্ণ বিদ্বেষীর প্রতি। কাম কৃষ্ণ কর্মার পণে, ক্রোধ ভক্ত দেশী জনে। লোভ আছে, ভালো খাবার দাবারের প্রতি লোভ, কিন্তু লোভ রাখতে হবে কোথায়? লোভ সাধু সঙ্গে হরি কথা, যেখানে সাধু সঙ্গ হবে হরি কথা হবে সেখানে লোভ রাখতে হবে। মোহ ইষ্ট লাভ পেনে, আমরা ভালো কিছু না পেয়ে মোহগ্রস্ত হই, ও পাচ্ছি না ও পাচ্ছি না, আসার কথা ছিল আসলো না, হ্যাঁ লটারিতে ধরলো না, মোহ ইষ্ট লাভ দেবে, কিন্তু মোহগ্রস্ত হতে হবে কি জন্য? আমি হরিভজন করছি কৃষ্ণকে পাচ্ছি না, কবে কৃষ্ণকে দর্শন পাব? এর জন্য ব্যতি ব্যস্ত হওয়া দরকার। কবে কৃষ্ণ ধন পাব, ইয়ার মাঝারে ধোব, জোড়াইবে তাঁতি তো পরা। কবে 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 হবে, কবে হবে বলো, সেদিন আমার মহ ইষ্ট লাভ পেনে। মত কৃষ্ণ গুণগান, মত্ততা মানে আসক্তি থাকা দরকার কৃষ্ণ গুণগান, যেখানে কৃষ্ণের গুণগান হবে সেখানে আসক্তি রাখবে। অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। যদি সাধু জনার সঙ্গ হয় তাহলে কাম ক্রোধ সেই জন্য পাঁচটাকে ট্রান্সফার করা যায়, একটাকে উপরে ফেলে দিতে হবে। মহাপ্রভু তাকে হৃদয়ে হাত দিয়ে তার কলেরা রোগ ভালো করে দিলেন, তার হৃদয় যার হৃদয়ে হাত দিয়েছে তার হৃদয়ও তো ট্রান্সফার হয়ে যায়, ঠিক হয়ে যায়, মহাপ্রভুর কৃপায়। আপনারা জগদানন্দ পণ্ডিতের বিগ্রহ দেখেছেন, এপাশে ব্রহ্মানন্দ ভারতী, আমরা এখানে আছি, এইদিকে আরো দুই বিগ্রহ দেখতে পারেন। একটু এগোয়ে গিয়ে বাঁ হাতে একদম দুই কদম, দুটো চারটে দুইটো কি তিনটে বিল্ডিং পরে বাঁ হাতে, সেখানে ভজন করতেন ছোট হরিদাস, বড় হরিদাস আর ছোট হরিদাস, এখানে ছোট হরিদাসের ভজন ফুটেছিল। কৃষ্ণ বলরাম, খুব সুন্দর কৃষ্ণ বলরাম বিগ্রহ আছে, এখান থেকে হাঁটলে এক মিনিটও নয়, মানে এই যে শোভা বিল্ডিং তার আগে, মানে এখান থেকে একটা কি দুটো বিল্ডিং পরে, বাঁ হাতে সুন্দর কৃষ্ণ বলরাম বিগ্রহ, সেখানে ছোট হরিদাস ভজন করতেন। তার অপোজিটে মদন মোহন মন্দির লেখা আছে, সেটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুঠি, সেখানে রঘুনাথ দাস গোস্বামী থাকতেন। আসলে এইসব জায়গায় সব মহাত্মাদের, এই রাস্তাটা খুব মহাত্মপূর্ণ রাস্তা, সাত আসন, সাতটা আসন, সাতজন ঋষি তাদের আশ্রম ছিল, এইসব অনেক হোটেল সব আশ্রম গুলোকে হটিয়ে হোটেল হয়ে গেছে, মাছ মাংস খাওয়ার জায়গা হয়ে গেছে। কিন্তু যদি সেই রকম থাকতো আগের থেকে, কত এই দুই রাস্তা থেকে ওই শঙ্করাচার্য মঠ থেকে এই মাথা পর্যন্ত এই সাতটা আশ্রম। আমি বাবাজির সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের ইস্কন্ন নাকি একটা ঋষির আশ্রম আর কি, ওটাও আগে ছিল, তা তবুও ইস্কন সুরক্ষিত আছে। আর এখানে এই চারটে ব্রহ্মার সাত পুত্র এখানেই ভজন করেছেন। ব্রহ্মা যখন এই মন্দির উদ্বোধন করতে এসেছিলেন, ওনার পুত্ররাও এসেছিল। তো পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবরা তারা সেই সব আশ্রমে কয়েকজন এখানে ভজন করেছেন। রঘুনাথ দাস গোস্বামীর কথা কিছু না বললে হয় না, পুরী ধামে রঘুনাথের লীলা, রঘুনাথ দাস গোস্বামী লীলা না বললে ঠিক হবে না। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী তো ছিলেন হুগলি জেলায় আদিসপ্ত গ্রামে হিরণ্য গোবর্ধন বাবা জ্যাঠার একমাত্র পুত্র ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। এবং মহাপ্রভুর চরণ প্রাপ্তির জন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে এসেছেন, রঘুনাথ দাস গোস্বামী সেখানে এসেছেন বাবা মার অনুমতি নিয়ে, কৃপা করুন যেন আমি আপনার চরণ আশ্রয় গ্রহণ করতে পারি, সংসার ত্যাগ করতে পারি। মহাপ্রভু তাকে উপদেশ দিলেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাম কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তুমি অনাসক্ত ভাবে সংসারে থাকো এবং একদিন উদ্ধার পাবে। এভাবে মহাপ্রভু পূর্ণ কৃপা করলেন না। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী যখন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর সান্নিধ্যে আসলে, নিত্যানন্দ প্রভু তাকে চিরাদি মহোৎসব করতে বললেন, মহোৎসব করলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন। নিত্যানন্দ প্রভু তার চরণ রঘুনাথ দাস গোস্বামীর মাথায় দিলেন, কৃপা পেলেন। আর নিতাইয়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি। গৌরের কৃপা পেতে গেলে আগে নিতাইয়ের কৃপা দরকার। আর রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দের কৃপা না নিয়ে ডাইরেক্ট শান্তিপুরে গৌরের কৃপা লাভ করতে গিয়েছিল, এই জন্য পায়নি। পরে যখন নিতাইয়ের কাছে গিয়েছে, নিতাই বলছে, আরে চোরা, তুই আমাকে বাদ দিয়ে আমার সম্পত্তি দখল করতে চাস, তুই চোরা। মানে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দের সম্পত্তি, আর নিতাইকে বাদ দিয়ে গৌরকে যে পেতে চায় সে চোর, তাই বলছে তুই চোর। আবার চিরাদি মহোৎসব, চিরাদি মহোৎসব হলো কৃপা পেলেন। যেদিন কৃপা পেলেন সেই দিন রাত্রে ওনারই গুরুদেব, আসলে উনি মহাপ্রভুর দর্শন করার পর থেকে আর ঘরে থাকতেন না, বাইরে একটা জায়গা সেখানে সিকিউরিটি গার্ড বাবা আবার রেখে দিয়েছিল যেন পালিয়ে না যায় রঘুনাথ। তার মা বলছিলেন, এই রঘুনাথকে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখো। বাবা বলছেন, আরে স্বর্গের ঐশ্বর্যের মতন, স্বর্গের মতন ঐশ্বর্য আর অপ্সরাদের মতন স্ত্রী যাকে সংসারে বাঁধতে পারছে না, তাকে এই সুতোর দড়ি দিয়ে কি তাকে বাঁধা যায়? সে তো গৌরাঙ্গের জন্য পাগল হয়েছে, তাকে কি করে সংসারে বাঁধা যাবে? তাই যখন নিত্যানন্দর কৃপা পেলেন সেই দিন রাত্রেই রঘুনাথ দাস গোস্বামীর কুলগুরু ছিল যদুনন্দন আচার্য, রাত্রে এসেছেন, বলছে আমার ঘরে যে পূজারি ছিল সে চলে গেছে, তুমি একটু ব্যবস্থা করো। রঘুনাথ দাস গোস্বামী বললেন, ঠিক আছে চলুন গুরুদেব। যদুনন্দন আচার্যের সঙ্গে ঘর থেকে বের হলেন, সিকিউরিটিরা ভাবলেন গুরুদেবের সঙ্গে যাচ্ছে, আর পিছনে পিছনে গেলেন না, বলে আমি আবার ডেকে এনে দিচ্ছি। কিছু দূর যাওয়ার পরে দেখছেন মাত্র আমি আর গুরুদেব, সিকিউরিটি নেই। তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি আর এত কষ্ট কি করবেন, আপনি ঘরে যান, আমি আপনার পূজারীকে ডেকে আপনার পাঠিয়ে দেব। গুরুদেব ঘরে চলে গেলেন, হয়ে গেল উনি একা, আর ভাবলেন এই তো সুযোগ, কোন সিকিউরিটি নেই, কেউ দেখার নেই, চলো। ছুটলেন পুরী ধামের দিকে। এক মাসের পথ 12 দিনে চলে আসেন, মাত্র 3 দিন প্রসাদ খান, 3 বার মাত্র প্রসাদ পেয়েছেন। এক মাস ভক্তদের আসতে লাগে, দ্রুত চলে আসলেন মহাপ্রভুর কাছে। এক মাসের পর 12 দিনে আসেন, আর 12 দিনে মাত্র 3 সপ্তাহ অন্ন খান। ছুটতে ছুটতে এসেছেন মহাপ্রভুর কাছে। এসে এখানে মহাপ্রভু চরণাশ্রয় গ্রহণ করেছেন মহাপ্রভুর কাছে। পুরী ওই গম্ভীর রাতে এসেছেন, রঘুনাথকে পেয়ে মহাপ্রভু কৃপা করেছেন এবং প্রসাদ গোবিন্দকে বলেছেন, রঘুনাথকে প্রসাদ দাও। প্রত্যেক দিন মহাপ্রভুর প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ পেতেন। একদিন রঘুনাথকে মহাপ্রভু দেখতে না পেয়ে জিজ্ঞাসা করছেন গোবিন্দকে, রঘুনাথ কই, দেখতে পাচ্ছি না প্রসাদে। বলছে, না রঘুনাথ মনে করছেন আপনার এখানে আপনি কৃপা করে রেখেছেন, তাই এভাবে আপনার সঙ্গে প্রসাদ পাওয়া এটা ঠিক নয়। উনি এখন রঘুনাথ কি করছেন, জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে উনি প্রসাদ পান। বলছে, ভালো হয়েছে, বৈরাগীর এইটাই কৃত্য, ভিক্ষা করে। তাই মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে যেতেন, রঘুনাথকে দেখতে পেতেন। কয়েকদিন পরে রঘুনাথকে আর দেখতে পাচ্ছেন না। তখন গোবিন্দকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ কে তো আর সিংহদ্বারে দেখতে পাই না, ও কি করে খায়? বলছে, না রঘুনাথ মনে করে সিংহদ্বারে ভিক্ষা করা বেশ্যাবৃত্তির মতন। বেশ্যারা যেমন ক্যান্ডিডেটের জন্য হা করে তাকিয়ে থাকে, কারো কাছ থেকে 2 পয়সা পাবো, ঠিক সেরকম রঘুনাথ মনে করে যে এখানে ভিক্ষা করা, অনেকে প্রসাদ নিয়ে যায় বাড়ির জন্য, সেখান থেকে দিতে হয়, তো এটা ঠিক বেশ্যাবৃত্তির মতো, সেই জন্য ভিক্ষা করা ছেড়ে দিয়েছে। তাহলে রঘুনাথ কি খায়? না রঘুনাথ আসলে আনন্দ বাজারে প্রসারীরা বিক্রি টিক্রি করে যা বিক্রি হয় না, অনেক সময় গরুও খায় না সেখানে, তখন ড্রেনে ফেলে দেয়। আর রঘুনাথের ড্রেন থেকে সেই অন্নগুলো নিয়ে একটু জলে ধুয়ে ওইটাই খায়। বলছে, এটা ঠিক করেছে রঘুনাথ, বৈরাগীর কৃত্য অনুশীলন করেছেন, বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, ভিক্ষা সাত পত্র মূলে উদার ভরণ, জিব্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। ভালো করে একদিন রঘুনাথ এইরকম খাচ্ছেন, ড্রেন থেকে তুলে সেইটাকে একটু জল দিয়ে ধুয়ে সেটাই খাচ্ছেন। আর এদিকে মহাপ্রভু পিছন থেকে এসে খপ করে হাত ঢুকে দিয়েছেন, রঘুনাথ সেই যেটা খাচ্ছে সেখান থেকে নিয়ে মুখে দিয়েছেন মহাপ্রভু। রঘুনাথ এত তুমি ভালো প্রসাদ পাও, আজ দেখছি আসলে ভালো প্রসাদ মানে রঘুনাথের কাছ থেকে নিয়ে জোর করে করে কেড়ে খেয়েছে। নবদ্বীপ লীলায় যেমন শুক্লাম্বর ব্রহ্মচারীর ভিক্ষা করা তণ্ডুল মহাপ্রভু জোর করে খেয়েছেন, হ্যাঁ ঠিক সেরকম এখানেও রঘুনাথ দাস সেই ড্রেনের অন্ন সেটাই যখন খাচ্ছে মহাপ্রভু খপ করে, এত খাসা প্রসাদ তুমি খাও, এত ভালো প্রসাদ খাও, তুমি আমাকে না দিয়ে খাও, বলে তাকে জোর করে সেখানে খেয়েছে। রঘুনাথ দাস খুব দৈন্য ছিলেন। অনেক সময় দেখবেন অনেকে আমরা বড় বড় প্রশ্ন করি, অনেক ভক্ত আছে যেমন রঘুনাথ দাস গোস্বামী, মহাপ্রভুকে কখনো ডাইরেক্ট প্রশ্ন করতেন না। তিনি যখন এসেছেন, ঠিক আছে একটা পরে আসুন, চেয়ার দিন না, ঠিক আছে অন্য চেয়ার। এখানে আছে। রঘুনাথ দাস যখন এসেছেন, আসলে মহাপ্রভু জোর করে তার প্রসাদ পেয়েছেন। আসলে রঘুনাথ দাস গোস্বামী যখন পালিয়ে গেলেন, তখন বাবা খোঁজ নিতে এসেছিলেন, লোক পাঠিয়েছিলেন শিবানন্দ সেনের। শিবানন্দ সেনের কাছে লোক পাঠিয়েছিলেন, শিবানন্দ সেনের কাছে এসে দেখলেন রঘুনাথ তাদের দলে নেই। তখন জানতে পারলেন রঘুনাথ দাস গোস্বামী পুরী ধামে এসেছেন। তখন উনি কি করলেন, কিছু টাকা পাঠাতেন, কে রঘুনাথের বাবা, কিছু টাকা পাঠাতেন, আর ওই টাকা দিয়ে রঘুনাথ কিছু বৈষ্ণব সেবা দিতেন, মহাপ্রভুকেও ডেকে ডেকে সেবা দিতেন। কিছুদিন পরে মহাপ্রভুকে ডাকছে না, গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ কি হলো, রঘুনাথ তো আর নিমন্ত্রণ করছে না। বলছে রঘুনাথ মনে করে যে বাবা তো বিষয়ী, বিষয়ী চার টাকা নিলে নিয়ে বৈষ্ণব সেবা দিচ্ছে, মনে করে মহাপ্রভু এতে খুশি নয়, কিন্তু রঘুনাথ ডাকে বলে সেই জন্য বাধ্য হয়ে আসতে হয়, সেই জন্য মহাপ্রভু আসেন। রঘুনাথ এটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে আপনার মনোভাব বুঝতে পেরে উনি আর ডাকা বন্ধ করে দিয়েছেন। বলছে রঘুনাথ ঠিক করেছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ, মলিন মন হলে কৃষ্ণকে স্মরণ হয় না। তার বিষয়ীর অন্ন খেলে মলিন মন হয়। এইভাবে রঘুনাথ তখন ওই টাকা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীকালে আসলে রঘুনাথকে মহাপ্রভু স্বরূপ দামোদরকে অর্পণ করেছেন, এই জন্য রঘুনাথকে বলা হতো স্বরূপের রঘু। সবসময় রঘুনাথ দাস গোস্বামী ডাইরেক্ট কিছু মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেন না, তিনি রঘুনাথ এই স্বরূপ দামোদরকে বলতেন আপনি মহাপ্রভুকে এটা জিজ্ঞাসা করো, বৈরাগী কি করে চলবে, কি করে তা ব্যবহার করবে। মহাপ্রভু তখন উত্তর দিতেন, বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, পত্র ফল মূলে উদর ভরণ। বৈরাগী যে হবে সবসময় হরিনাম করা উচিত, আর ভিক্ষা করে যা পাবে সে খাবে, উদর ভরণ। এইভাবে রঘুনাথ খুব আনুগত্য ছিলেন, স্বরূপ দামোদরের আন্ডারে ছিলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু যখন অপ্রকট হয়ে যান, মহাপ্রভু যখন অপ্রকট হন, মহাপ্রভুর বিরহে স্বরূপ দামোদর মূর্ছিত হয়ে যান। আর স্বরূপ দামোদর যখন মূর্ছিত হয়ে যান, তখন মূর্ছিত তো হয়ে গেছে, আর কখনো সে মূর্ছা ভাঙল না, ওখান থেকে দেহ ত্যাগ করে ভগবত ধামে চলে গেলেন, মহাপ্রভু চলে গেলেন, পরপরই স্বরূপ দামোদরও চলে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন আমি আর এ জীবন আর রাখব না। উনি কি করেছেন, কিছু পুঁথি স্বরূপ দামোদরের কচরা এগুলো নিয়ে উনি বৃন্দাবনে গেলেন, ভাবলেন গোস্বামীদের দিয়ে যাব, আর গোবর্ধনে চড়ে ওখান থেকে লাভ দিয়ে দেহ ত্যাগ করব। এইটা মনে করে মহাপ্রভু এবং স্বরূপ দামোদরের বিরহে কাতর হয়ে তিনি পুরী ধাম থেকে পুরী ত্যাগ করে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে ভাবলেন আমি গোবর্ধন থেকে উঠে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। তা যখন বৃন্দাবনে এসেছি, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে একটু দেখা করি। আসলে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে গোবর্ধন শিলা দিয়েছিলেন আর গুঞ্জা মালা দিয়েছিলেন, তাকে সবসময় সঙ্গে রাখতেন। তা বৃন্দাবনে যখন গেলেন, এই রূপ গোস্বামীর সঙ্গে দেখা করবেন, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেলেন, দুইজনের সঙ্গে যখন দেখা করতে গেলেন, তখন এই দুইজন এই রঘুনাথ দাস গোস্বামীকে মরতে দিলেন না, নিজের তৃতীয় ভাই করে সঙ্গে রাখলেন। সবাই বৃন্দাবনের ভক্তরা রঘুনাথের কাছে শুনতে চাইল মহাপ্রভুর অন্তিম লীলার কথা, অন্তিম অন্তিমে কি কি লীলা করেছেন। আর রঘুনাথ দাস গোস্বামী এই স্বরূপ দামোদরের যে কসরা ছিল সেই কসরা থেকে আর নিজে যেটা সব দিয়ে গোস্বামীদের কাছে বর্ণনা করতেন মহাপ্রভুর অন্তিম লীলা, অন্তিম লীলা বর্ণনা করতেন। বর্ণনা করার পরে তখন একদিন, আসলে ওই যখন রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা করতেন তখন সেই বর্ণনা শুনতে একজন আসতেন, তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি ওই রঘুনাথের কাছ থেকে সব শুনতেন। রঘুনাথ দাস গোস্বামী যখন অপ্রকট হয়ে গেলেন, বৃন্দাবনে সমস্ত গোস্বামীরা এসে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন যে আপনি তো রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে মহাপ্রভু সব অন্তিম লীলাগুলো শুনেছেন, তা আপনি একটা গ্রন্থ লিখুন। কারণ বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখেছেন, মহাপ্রভুর লীলা লিখতে যেয়ে নিত্যানন্দর প্রতি এত আবিষ্ট হয়ে গেছেন, লাস্টে মহাপ্রভুর লাস্ট লীলা আর বর্ণনা করেননি, তাই এটা অবশেষ থেকে গেছে মহাপ্রভুর লাস্ট লীলা। তাই সমস্ত বৈষ্ণবরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে অনুরোধ করলেন যে আপনি মহাপ্রভুর অন্তিম লীলা লিখুন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈষ্ণবদের আদেশ পেয়ে উনি মদন মোহনের কাছে গেলেন আজ্ঞা প্রার্থনা করতে, মদন মোহনের আদেশ পালন আদেশ নিতে গেলেন। গিয়ে যে যখন প্রণাম করেছেন সঙ্গে সঙ্গে মদন মোহনের গলা থেকে মালা খুলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলায় পড়ল, সবাই হরি বল হরি বল বলতে লাগল। তখন সবাই বললে মদন মোহনের আজ্ঞা হয়েছে, আর তাই কবিরাজ গোস্বামী লিখছেন চৈতন্য চৈতামিতে, আমার এই লেখা আমাকে মদন মোহন লিখাচ্ছেন, আমার লেখা যেন সুতের পাতা। আমার আমি নিজে লিখছি না, আমাকে কেউ লিখাচ্ছে, মদন মোহন আমাকেই লিখায়, মদন মোহন এটা লিখাচ্ছে, আমি নিজে লিখছি না। তাই সেইভাবে আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছ থেকে আমরা মহাপ্রভুর অনেক অন্তিম লীলা শ্রবণ করতে পারি। তার ভিতরে একটা অন্তিম লীলা লাস্টের দিকে যখন বিরহ ভাবের লীলা আমরা একটা শ্রবণ করি, করব, সময় আছে। কোন লীলা? মহাপ্রভু সমুদ্রে পতন। তাই কবিরাজ গোস্বামী লিখছেন, এই তো কইল প্রভুর সমুদ্র পতন, ইহা যেই শুনে যেই শুনে পায় চৈতন্য চরণ। এই লীলা যে শুনে সে চৈতন্যের চরণ পায়, সেই জন্য এই লীলা শুনতে হবে, তাই না? একদিন আমি একটাই শেষ করবো তো না, সে একদিন মহাপ্রভু ভক্তদের নিয়ে জ্যোৎস্না আলোকিত রাত্রে সমুদ্রের পাড়ে আই টোটাতে মহাপ্রভু কি করতেন, রাত্রে হলে ভক্তদের নিয়ে ভাগবত এক একটা শ্লোক বিচার করতেন, রাসলীলার বিশেষ করে শ্লোক, যেটা আমরা গোপীগীত শ্রবণ করলাম সেটা রাসলীলার কিছুটা অংশ। তা সেখানে রাসলীলার সব যত শ্লোক সবার অর্থ আস্বাদন করতেন, এক একটা শ্লোক নিয়ে সবাই মিলে আস্বাদন করছেন লীলা সেটাতে কি বিচার হবে। রাত্রে বসে বসে জ্যোৎস্না আলোকিত রাত্রে সবাই বিচার করতেন রাসলীলার শ্লোক গুলো। একদিন এরকম বিচার করছেন, রাসলীলার শ্লোক বিচার করছেন, কবিরাজ গোস্বামী লিখছেন এই রাসলীলার শ্লোক বিচার করতেন, আর মহাপ্রভু এক একদিনে যত লীলা করতেন তা গন্তে এসে সব লীলা ভোরে শেষ করা যাবে না। যে সহস্র বদনে যবে কহয় অনন্ত, একদিনের লীলায় তবু নাহি পায় অন্ত। একদিনে যা যা লীলা করেছেন, সহস্র বদনে যদি অনন্ত দেব বলে, চব্বিশ বছরের লীলা না, একদিনের লীলা বলে শেষ করতে পারবে না। মহাপ্রভু কত লীলা করেছেন, তাই বলছেন। তাছাড়া আবার লিখছেন, কোটি যুগ পর্যন্ত যদি লিখয়ে গণেশ, একদিনের লীলার তবু নাহি পায় শেষ। মহাপ্রভুর একদিনের লীলা কোটি যুগ ধরে যদি গণেশ লিখতে থাকে, কোটি যুগ, তাও পারবে না। মহাপ্রভু এত লীলা করেছেন এক একটা দিনে। দিন রাত জ্ঞান ছিল না। রাত্রে শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের রাস পঞ্চ অধ্যায়ের তাই না, পঞ্চ অধ্যায়কে বলেছে আমাদের পাঁচটা প্রাণবায়ু আছে। ঠিক শ্রীমৎ ভাগবতের পাঁচটা অধ্যায় হচ্ছে পাঁচটা প্রাণবায়ুর মত। আমাদের প্রাণবায়ুটা যেমন আমরা বেঁচে থাকতে পারি না, ভাগবতের আসলে পাঁচটা অধ্যায় হচ্ছে পাঁচটা প্রাণবায়ুর মতন, এত গুরুত্বপূর্ণ রাস পঞ্চ অধ্যায়। মহাপ্রভু এই রাস কথা নিয়ে প্রত্যেকটা শ্লোক বিচার করতেন, বিচার করতে করতে বিভিন্ন শ্লোক যখন এক এক করে বিচার করছেন, তারপরে মনে হলো একটা শ্লোক তার মনে আসলো, একটা শ্লোক বিচার করতে ওনার ইচ্ছা হলো, সেটা হচ্ছে যমুনায় জলকেলি লীলা। জলকেলির একটা শ্লোক আছে, তাবির যুক্ত শ্রমপতি তু মঙ্গ সঙ্গ দৃষ্ট জ কুচ কুঞ্জ চমচিত তা কায়া। কপাল খারাপ আমাদের, কিছুই করার নেই। এই জন্য অনেকে বলছিল যদি দিনের বেলা শ্লোক তাভির যুত শ্রমপতি তুমঙ্গ সঙ্গ ধৃষ্ট জস্র স কুচ কুঙ্কুচ রঞ্জিতায়া গোবর্ধন পালিত বীর দ্রুত আদি সন্ধ্যা শান্ত গাজী ভীরি ভরা লীড ভিন্ন সেতু। অনুবাদ হচ্ছে এই জলকেলির কথা বর্ণনা করছেন শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের ৩৩ অধ্যায়ের ২২ নম্বর শ্লোক। দশম স্কন্ধের ৩৩ অধ্যায়ের ২২, ১০ ৩৩ ২২। অনুবাদ হচ্ছে এই, হস্তিনিধির সঙ্গে গজরাজ যেভাবে জল ক্রিয়া করে, তেমনি ভাবে লোক ধর্মাতীত ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলায় শ্রান্ত হয়ে গন্ধর্ব পতিদের মতন মৌমাছির দ্বারা পশ্চাৎপশ্চাৎ দংশ্রিত হয়ে শ্রম অপনত করার আশায় জলে প্রবেশ করলেন। সেই সময় গোপীদের কুচকুম কোন রঞ্জিত মালা তাদের অঙ্গসঙ্গের দ্বারা মর্জিত হয়েছিল। এই মত মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা হইতে সমুদ্রে দেখে না চম্বিতে। কিছুটা শান্তি, ধন্যবাদ। তা যখনই এই জলকেলির শ্লোকটা বিচার আসলো, জলকেলির কথা রাস অধ্যায়ের জলকেলির কথা হলো, তখন মহাপ্রভু দূরে তাকালেন সমুদ্র, আর সমুদ্রকে যমুনা মনে করে ঠিক ঝিলিকের মতন, অথবা কোথাও বলা হয়েছে মনব বেগে এক তড়িৎ গতিতে মহাপ্রভু সবার কাছ থেকে ছুটে চলে গেলেন। আর এত দ্রুত গেলেন কেউ বুঝতে পারলো না কোন দিকে, হঠাৎ মহাপ্রভুকে আর দেখতে পেলেন। মহাপ্রভু এত দ্রুত যে সমুদ্রে ঝাঁপ দিলেন, কেউ বুঝতে পারলো না কোন দিকে গেছে। কেউ ভাবছে জগন্নাথ মন্দিরের দিকে গেছে, কেউ ভাবছে এইদিকে গেছে, কেউ ভাবছে সমুদ্রের দিকে গিয়েছে। সেই রাত্রে সারা রাত ধরে ভক্তরা চারিদিকে খোঁজাখুঁজি করত, কোথায় গেল কোথায় গেল। আবার কেউ কেউ, কারণ এখানে চৈতন্য চৈতন্য কবিরাজ গোস্বামী একটা শোকের উদ্ধৃতি দিয়েছেন, মানে যাকে কেউ ভালোবাসে তার অনিষ্টের কথা অনেক সময় চিন্তা করে, কিছু হলো ওই আমার লোকটার হয়ে গেল না তো, আমার লোকটার হলো না তো, এইরকম চিন্তা করে। এখানে মহাপ্রভুকে যেহেতু সবাই ভালোবাসে, সেই জন্য ভাবছিল এই মনে হয় মহাপ্রভু অপ্রকট হয়ে গেছে, মহাপ্রভু মনে হয় আমাদের ছেড়ে চলে গেছে। এই চিন্তা করে সবাই উদ্বেগে সারা রাত ধরে, কেউ জগন্নাথ মন্দিরের সামনে যাচ্ছে, কেউ ওই দিকে যাচ্ছে, চারিদিকে ছুটছে সবাই। মনোবেগে গেলা প্রভু দেখিতে নারিলা, প্রভুরে না দেখিয়া সংশয় করিতে লাগিলা। প্রভুকে দেখতে না পেয়ে সবাই সংশয় করল, কেউ জগন্নাথ মন্দিরের দিকে, কেউ গুন্ডিচা মন্দিরের দিকে, কেউ নরেন্দ্র সরোবরের দিকে, কেউ চটক পর্বতের দিকে, কেউ বা কোনারকের দিকে ছুটে গেল মহাপ্রভুকে খোঁজার জন্য। এত বলি সবে ফিরে প্রভুরে চাহিয়া, সমুদ্রের তীরে আইলা কতজন লইয়া। চাহিয়া বেড়াইতে হইছে রাত্রি শেষ হইল, অন্তর্ধান হইলা প্রভু নিশ্চয় করিল। সবাই চারিদিকে খুঁজে খুঁজে ফিরে আসলেন, রাত শেষ হয়ে গেল, সবাই নিশ্চিত করতে লাগলো মহাবিপদ হয়েছে, মহাপ্রভু মনায় অন্তর্ধান করেছেন। কারণ প্রভুর বিচ্ছেদে কারো দেহে নাই প্রাণ, অনিষ্ট আশঙ্কা বিনা কার মনে নাই আন। সবার মনের ভিতরে অনিষ্টের আকাঙ্ক্ষা, কিছু একটা সর্বনাশ হয়ে গেছে। তাই অভিজ্ঞান শকুন্তলা নাটক থেকে একটা শ্লোক উদ্ধৃতি করা আছে, অনিষ্টানি বন্ধু দয়ানি ভবন্তিহি। বন্ধুর হৃদয় সর্বদা বন্ধুর অনিষ্টের আকাঙ্ক্ষা করে, সবসময় বন্ধু বন্ধুর অনিষ্ট ভাবি, এই মনে হয় কিছু অসুবিধা হয়ে গেল। আর সমুদ্রের তীরে আসি যুগতি করিলা, চিরায়ু পর্বত দিকে কতজন গেলা। পূর্ব দিশায় চলে স্বরূপ লইয়া কতজন, সিন্ধু তীরে তীরে করেন প্রভুর অন্বেষণ। কেউ চিরায়ু পর্বতের দিকে গেলেন, আর স্বরূপ দামোদর কয়েকজন ভক্তকে নিয়ে সকাল হয়ে গেছে, এই সমুদ্রের পাড়ে পাড়ে পূর্ব দিকে রওনা দিলে, দেখি খুঁজে আসি এদিকে কিছু। আর যেতে যেতে সে বিষাদে বিম্বল সবে নাহি গো চেতন, তবু প্রেমে ভুলে করি প্রভুর অন্বেষণ। খুব দুঃখ তবু কষ্ট হচ্ছে, চলছে না তবু তো প্রভুর অন্বেষণ করতে হবে, যাচ্ছে এগোচ্ছে, হঠাৎ এক জেলেকে দেখতে পেয়েছে, অদ্ভুত নাচছে গাইছে কি কেমন পাগলের মতন করতে করতে সে আসছে। দেখে আগে জ্বালিয়া আইসেন কান্দে জাল করি, হাসে কান্দে নাচে গায়ে বলে হরি হরি, হরি বল হরি বল, খালি বলছে হরি 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 হরি, নাচছে গাইছে এরকম পাগলের মতন করতে করতে আসছে জ্বালিয়া। জালিয়ার চেষ্টা দেখে সবার চমৎকার, সরগুসাই তারে পুছেন সমাচার। সরগুসাই তাকে জিজ্ঞাসা করছেন, আরে জালিয়া কি অবস্থা তোমার, কহ জালিয়া এই দিকে দেখিলাই একজন, তোমার এই দশা কেনে কহ তো কারণ। জালিয়া তুমি একজন লোককে দেখতে পেয়েছো এইদিকে, আর তোমার এইরকম পাগলের মতন দশা কি করে হলো, কি এরকম নাচছ গাইছো, খালি হরি হরি করছো, হরি হরি করছো, জালিয়া কহে এক মনুষ্য না দেখিল, জাল বাইতে এক মৃতক মোর জালে আইল। আমি প্রত্যেক দিন নৃসিংহদেবের নাম করে জালে মাছ ধরার জন্য আমি রাত্রে বেরোই পড়ি প্রত্যেক দিনের মতন। আজকেও আমি সমুদ্রে গিয়েছি, আর জাল ফেললাম, হঠাৎ ভারী লাগছে, ভাবলাম বড় একটা মাছ পড়েছে, মাছ তো নয়, টানতে টানতে দেখলাম বিরাট এক ডেড বডি। আর জাল থেকে যখন মরাটাকে ছাড়ানোর চেষ্টা করলাম, আর তাকে স্পর্শ করার মাধ্যমেই আমারও সেই ভূত এসে আমার ঘাড়ে উপচে বসে। বড় মৎস্য বলি আমি উঠাইল যতনে, মৃতং দেখিতে মরে ভয় হইল মনে। মরা দেখে ভয় হয়ে গেল আমার, ভাবলাম বড় মাছ, কিন্তু উপরে উঠে দেখলাম মরা মানুষ। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শ মাত্র সেই ভূত হৃদয়ে পৌঁছিল। যখনই তাকে স্পর্শ করেছি ওই ভূতটা এসে আমার ঘাড়ে চেপেছে, আর তখন থেকে আমি এই করছি। ভয়ে কম্প হইল মোর নেত্রে বহে জল, গদ গদ বাণীর উঠিল সকল ভয়। আমি কাঁদতে লাগলাম, আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমার কণ্ঠস্বর গদ গদ হলো, আমার শরীর রোমাঞ্চ হতে লাগলো। ভূতে পেয়েছে ভাবছে, ভাবছে আমার ভূত পেয়েছে। কিবা ব্রহ্ম দৈত্য কিবা ভূত কহন না যায়, দর্শন মাত্রে মনুষ্যের পৈশে সেই কায়। কি ব্রহ্ম দৈত্য কিবা ভূত, স্পর্শ করা মাত্রই সেই দেহের ভিতরে সে ঢুকে যায়, বাবা। আর তার শরীর সাধারণ নয়, সাধারণ মানুষের মতন নয়, শরীর দিগল তার হাত পাঁচ সাত, এক এক হস্তপদ তার তিন তিন হাত, এক একটা হাত তিন তিন হাত হয়ে গেছে, বিরাট লম্বা, পা লম্বা, পুরো এই জয়েন্ট খসে গেছে, খসে আলাদা হয়ে শুধু চামড়ার উপরে ধরে আছে, এরকম বিরাট লম্বা হয়ে গেছে। সেই ভূতটির শরীর অত্যন্ত দীর্ঘ, প্রায় পাঁচ সাত হাত, তার এক একটি হাত পা তিন হাত লম্বা, এসব এখান থেকে এই জয়েন্টটা খসে এরকম লম্বা হয়ে গেছে। অস্থি সন্ধি ছুটিলে চর্ম করে নড়বড়ে, তা দেখি প্রাণকার নাই রয়ে ধরে। সে এ হাত সব নড়বড় করছে, শুধু মাংসের উপর, অস্থির কোনো জয়েন্ট নেই, সব জয়েন্ট খুলে গেছে, শুধু হাত এরকম নড়বড় নড়বড় করছে। প্রাণ কারো প্রাণ থাকে না, সব ভয়ে মরে যাবে এরকম অবস্থা যদি কেউ দেখে। মরারূপ ধরি রহে উত্তাল নয়নে, কবু কবু করে কবু রহে অচেতনে। আবার সে মরা কখনো চাই তাকিয়ে থাকছে, আর কখনো গো 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 করছে, আর কখনো চুপচাপ থাকছে। অদ্ভুত সেই মরা, সেই ভূতটি মরার রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল। কখনো সে গো গো শব্দ করছিল, আবার কখনো সে অচেতন হয়ে পড়েছিল। এ কে বলছে? জালিয়া। জালি এখন ভয় পাচ্ছে, আমার ভূত চেপেছে, আমার ভূত চেপেছে, আমার পরিবারে কি হবে, আমার সাক্ষা দেখেছ মরে পাইল সেই ভূত, মুই মইলে মর কইছে জীবে স্ত্রী পুত, আমি যদি মরে যাই আমার স্ত্রী পুত্র কি করে জীবিত থাকবে, সেই তো ভূতের কথা কহন না যায়, উজাঠাই যাইছ যদি সে ভূত ছাড়ায়। আমি সেই জন্য ভূত ছাড়ানোর জন্য আমি ওঝার কাছে যাচ্ছি, আমি যদি মরে যাই আমার স্ত্রী আমার ছেলে কি করে বাঁচবে, আর সেই জন্য আমি এখন দৌড়াচ্ছি, যদি ওঝাকে পাই, ওঝার কৃপায় যদি আমার এই ভূতটা ছাড়ে। আসলে মহাপ্রভুর স্পর্শ পেয়ে তার কৃষ্ণ প্রেম হয়েছে, অশ্রু কম্প পুলক এসব লক্ষণ তার ভিতরে প্রকাশ পেয়েছে, আর সে ভাবছে আমার ভূতে পেয়েছে। আর সেই ভূত বলছে, নিজে বলছে, আমি অনেক রাত্রে রাত্রে মাছ ধরতে গিয়েছি আর ভূত প্রেতের আমার ভয় থাকে না, আমি নৃসিংহদেবের মন্ত্র বলি, নৃসিংহদেবের মন্ত্র বললে কোনো ভূত প্রেত আমার থাকে না। আর এই মরাটা যখন দেখা হলো তখন আমি যত নৃসিংহদেবের মন্ত্র বলছি তত যেন ভূত আরো বেশি চেপে পড়ছে, আরো বেশি হচ্ছে। একা রাত্রে বলি মৎস্য মারিয়া নির্জনে, ভূত প্রেত আমার না লাগে নৃসিংহ শরণে, এই ভূত নৃসিংহ নামে চাপয়ে দ্বিগুণ, তাহার আকার দেখিতে ভয় লাগে মনে। এই নৃসিংহদেবের মন্ত্র বলে এ আরো দ্বিগুণ যেন আমার উপর চেপে বসছে, মানে তার বিকারটা আরো দ্বিগুণ বাড়ছে, যখনই ভগবানের নাম করছে আরো বিকার হচ্ছে। এটা ওটা নাইও বলছে, আর ওদিকে যেও না, ওদিকে ভূতটা আছে, তুমি ওইদিকে আর যাবে না, ওদিকে যেও না, তুমি এদিকে ফেরো 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 সরুদা উদরকে বলছে। তখন এগুলো শুনে সরু দামোদর তখন এই জালিয়াকে বলছে, আমি বড় ওঝা আছি, আমি তোমাকে ভূত ছাড়া দিতে পারি, আমি বড় ওঝা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পুরুষই অস্ত্র দিল তাহার মাথাতে, তার দু একটা মন্ত্র বলো তার মাথায় দুই চার চপ করে দিল, তিন চাপড় বাড়ি কয়ে ভূত পলাইল, ভয় না পাইও বলি সুস্থির করিল, দুই তিন থাপড় মারলো আর যা ভূত চলে গেছে, আর ও ভাবলো মনে হয় ভূত মনে চলে গেছে, আর ও স্থির হলো, সাহস হলো মনে। একে প্রেম আরে ভয় দ্বিগুণ অস্থির, ভয় অংশ গেল সে হইল ধীর, স্বরূপ কহে যারে তুমি কর ভূত জ্ঞান, ভূত নয় দেহ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, তুমি যাকে ভূত বলছো সে ভূত নয়। এবার স্বরূপ দামোদর তাকে দুই চার চাপড় মেরেছে, সে এখন ঠিক হয়ে গেছে, আর বলছে আসলে তুমি যাকে ভূত বলছো সে ভূত নয়, সে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলছে না 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 না, ও শ্রীকৃষ্ণ চৈতন্য না, ওনাকে তো আমি অনেকবার দেখেছি, ওই গোসাইকে দেখেছি, কিন্তু এই গোসাই অনেক লম্বা অনেক, কারণ আসলে বিপ্রলম্ব ভাবে বিবর হয়েছে এরকম হাত পা। তাই বলছে না না, সে ওই রকম সে মহাপ্রভু নয়, তার স্পর্শ হইল তোমার কৃষ্ণ প্রেমোদয়, ভূত প্রেত জ্ঞানে তোমার হইল মহাভয়। আসলে স্বরূপ দামোদর বলছে তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার কৃষ্ণ প্রেম হয়েছে, তো মনের ভিতর তোমার একটু ভূত ভয় আছে, মরা মানুষ ভাবছো সেই জন্য ভূতের ভয় হচ্ছে, কিন্তু আসলে ভয় নয়। এবে ভয় গেল তোমার মন হইল স্থিরে, কাহা তারে উঠাই আছো দেখা হওয়া আমারে, কোথায় সেই মহাপ্রভুকে উঠিয়ে রেখেছ আমাকে দেখাও চলো। তখন জালিয়া তাকে নিয়ে গেলেন, তখন কয়ে তার হয় প্রেমের বিকার, অস্থি সন্ধি ছাড়ে হয় অতি দীর্ঘকার, শুনি সেই জালিয়া আনন্দিত হইল, সবা লইয়া মহাপ্রভুরে দেখাইল, স্বরূপ দামোদরের সঙ্গে যারা যারা ভক্তরা ছিল সবাইকে নিয়ে সেই মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন, অস্থি সব আলাদা হয়ে গেছে, সেই অবস্থায় ভূমিতে পড়ে আছে দীর্ঘ কায়, আর সে তো তনু জলে জলে থেকে থেকে পুরো গা সাদা হয়ে গেছে, আর গায়ে আবার সাদা বালুকণা লেগে গেছে, এই অবস্থায় অতি দীর্ঘ দেহ আর চর্ম নটকায় এসব লম্বা হয়ে শুয়ে আছে, এসব দেখেছেন আদ্র কৌপিন শুষ্ক, তখন তাকে শুষ্ক কাপড় পরালেন, বহির্বাস শোয়াইল, বালুকা ছাড়িয়ে দিলেন মহাপ্রভু, ভক্তরা বালুটালু ছেড়ে দিয়ে সুতোর কাপড় বস্ত্র পরালেন, তারপরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, সবাই মিলে হরি সংকীর্তন করতে শুরু করলেন। সবে মিলি উচ্চ করি করেন সংকীর্তনে, উচ্চ করি কৃষ্ণ নাম প্রভুর কানে। আর কিছুক্ষণ পরে এই হরিনাম করতে করতে মহাপ্রভুর কানে যখন এই হরিনাম প্রবেশ করেছে, মহাপ্রভু উঠে উঠে বসলেন, অর্ধ বাজ্যে ইতি উতি করেন দর্শনে, পুরো জ্ঞান পায়নি, অর্ধ বাজ্য, হাফ চেতন ফিরেছে। আর সেই চেতন ফিরে অবস্থায় এদিক ওদিক তা চাইছেন। আর তিনটে দশা সাধারণত হয়, অন্তর্দশা, বাহ্য দশা আর অর্ধ বাহ্য, এই তিন দশা। তা মহাপ্রভু এখানে অর্ধ বাহ্য দশায় তিনি বলতে শুরু করলেন যে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, রাধা কৃষ্ণ জলকেলি করছিলেন, সেখানে আমি তাদের সঙ্গে ছিলাম, আর তারপরে জলকেলি করে রাধা কৃষ্ণ তারপরে আবার ডাঙায় উঠেছেন, নূতন বস্ত্র পরেছেন, কৃষ্ণ কুঞ্জে প্রবেশ করেছে, রাধারানী সেই কুঞ্জে গিয়েছেন, রাধা কৃষ্ণ শয়ন করেছেন, আমি সব কিছু দেখে যখন আমার মনে খুব আনন্দ হলো, খুব আনন্দ হচ্ছিল যে রাধা কৃষ্ণ কুঞ্জে এখন শয়ন করেছে, আর তখন একটা হঠাৎ কোলাহল শুনতে পেলাম, তখন আমি জেগে উঠি। আর তখন আসলে এই হরিনামের ধ্বনি শুনে মহাপ্রভু জেগে উঠেছে। তা বলছে আমি ছিলাম ভালো, তোমরা কেন আমাকে জাগালে। এইভাবে মহাপ্রভু সমুদ্রে পতন, এইভাবে বিপ্রলম্ব ভাবে সেই যমুনা জ্ঞান করে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, জালিয়া তার স্পর্শ পেয়ে তার কৃষ্ণ প্রেম হলো। এই লীলা মহাপ্রভু এই সমুদ্রের পার করেছিলেন, যেটা হচ্ছে এই সমুদ্র পতন লীলা। এই লীলা আরো সূক্ষ্ম সূক্ষ্ম মহাপ্রভু বলছেন আমি আর কি কি দেখেছিলাম অল্প অল্প, যা শব্দ হচ্ছে তা বোঝার উপায় থাকবে না, সেই জন্য আর বলে লাভ নেই। এইখানে আমরা